শোকো ব্রহ্ম সম্পত্যা সঞ্চিন্ন দ্বৈত সংশয় দীন প্রকৃতির নৈগুণ্যা কলিঙ্গত্বাদ অসম্ভব। আমরা বর্তমানে শ্রীমৎ ভাগবতে শ্রবণ করছি সেই অর্জুনের কৃষ্ণ বিরহে বিলাপ কথা। যুধিষ্ঠিরের প্রশ্নক্রমে অর্জুন সব বিরহ কাতর হয়ে সমস্ত কথা বলছে। গতকাল সর্বশেষ বললেন, মহারাজ আমি আর বলতে পারছি না, আপনি আর আমাকে জিজ্ঞাসা করবেন না। কৃষ্ণের অন্তর্ধানের কথা, যদুবংশের অন্তর্ধানের কথা সব বলে তিনি এই বললেন। তারপরে অর্জুনের অবস্থা কি হল সেইটা আজ আমরা শুনব। ব্রহ্ম সম্পত্তি লাভ হওয়ার ফলে সাধারণ লোক ব্রহ্ম সম্পত্তির কথা শুনলেই মনে করবে ব্রহ্মজ্ঞান, কিন্তু ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানীদের কথা ঠিকই, কিন্তু ভক্তদের নিকট ব্রহ্মের সম্পত্তি হল প্রেম, ভগবত প্রেম। জ্ঞানীদিগকে ভগবান জ্ঞান দান করেন, মুক্তি দান করেন, ভোগীদিগকে তিনি ভোগ দান করেন, স্বর্গাদি সুখ দান করেন, কিন্তু প্রেম সম্পত্তি লুকিয়ে রাখেন, এটা সকলকে দেন না। এ একমাত্র তার অনন্য ভক্ত শুদ্ধ ভক্তের জন্য ভগবানের প্রেম সম্পত্তি। ভগবানের যে প্রেম নামক সম্পত্তি, এ হল বড় জিনিস। প্রাকৃত জগতেই দেখুন না, টাকা পয়সা দেওয়া, আদর অভ্যর্থনা সম্মান করা এ এক জিনিস, আর নিজের স্নেহ ভালোবাসা প্রেম দান আলাদা। তেমনি ভগবানও ভক্তি মুক্তি দেন, ভক্তি রাখেন লুকাইয়া। এই জন্য প্রেম সম্পত্তিটি হল বড় দুর্লভ। ভগবান সেইটি লাভ করল। বিরহকাতর অবস্থায় কৃষ্ণের কথা বলতে বলতে চিন্তা করতে করতে এই ব্রহ্ম সম্পত্তি লাভ করল। সেটি কি? শ্রীমৎ নরাকার পরব্রহ্ম সাক্ষাৎকারেণ। শ্রীমৎ নরাকার পরব্রহ্মের সাক্ষাৎকারের দ্বারা নির্মল সচ্চিদানন্দ বিগ্রহ, নির্মল সচ্চিদানন্দ বিগ্রহ অহম অর্জুনেই লাভ করে। ভগবানের প্রেমে তিনি মুগ্ধ হয়ে তিনি এই বিচার করলেন, ভগবানের সাক্ষাৎকার অন্তরে পেয়ে নিজেকে নির্মল সচ্চিদানন্দ বিগ্রহ অহম এই বিচার করলেন। পূর্বে অবশ্য অনেক কথাই বলেছেন, সেই অর্জুন আমার এই গান্ডি বা আমার অমুক রথ অমুক অ্যান্সান, আর এখন তিনি বিচার করছেন যে আমি নির্মল সচ্চিদানন্দ বিগ্রহ ইতি বোধব্যম। এই বোঝবার বিষয়, অনেন জ্ঞানে এই জ্ঞান লাভ করার পর কৃষ্ণদাসগণ নিজদিগকে কৃষ্ণের দাস বিচার করে, জ্ঞানীগণ ব্রহ্মের সঙ্গে নিজেদের অভেদ চিন্তা করেন এবং অভেদ ধারণা করেন, তফাৎ অনেক। তবে মূলত ব্রহ্মজ্ঞান সাধন করবার লোকের অভাব, আর কৃষ্ণ প্রেমের সাধন করবার লোকের অভাব, কোনটাই লোক জুটছে না। এখন তো বিশেষ খুব দূর, ব্রহ্মজ্ঞান অপেক্ষা কৃষ্ণ প্রেম শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মজ্ঞানী বা কে লাভ করছে আর কৃষ্ণ প্রেমের কথা তো দূরে থাক। লীন প্রকৃতির নৈগুণ্যা, বর্তমানে অর্জুন এই অবস্থায় নিজেকে অভিমান করার ফলে লীনা মানে পলাহিতা প্রকৃতির অবিদ্যা, প্রকৃতি পলায়ন করলেন, অবিদ্যা পলায়ন করলেন। যে অবিদ্যা গুণ কারণ, গুণের কারণ, ত্রিগুণের কারণ সে প্রকৃতি, সে লীন হয়ে গেল, পলায়ন করল, পালিয়ে গেল। যেমন নরোত্তম ঠাকুর বলেছেন, কিবা বা করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ, শুনিয়া গোবিন্দ রব আপনি পলাবে সিংহরবে, সিংহরবে করিগণ যথা। তেমনি ভগবত ভক্ত যখন ভগবত প্রেম সত্যন্তি লাভ করে নিজের স্বরূপ সেই ভগবানের সঙ্গে সচ্চিদানন্দময় রূপে দর্শন করতে পারেন, তখন তার প্রকৃতি পলায়ন করে, অবিদ্যা সেখান থেকে পলায়ন করে। তারপরে অবিদ্যার আশ্রিত গুণ কর্মের কথা আর কি বলবো, অর্জুনেরও আজ তাই হল। এবং ভূতাং যদ নৈর্গুণ্যম, এইরকম যে নির্গুণতা সেইটি অর্জুন লাভ করবে। সাধারণত লোক বিশেষ করে জ্ঞানমার্গীয় লোক মনে করে নির্গুণ মানে হচ্ছে একেবারে আর কিছু থাকবে না, নির্গুণ অবস্থা লাভ করলে তার আর কিছু থাকবে না, সে লয় হয়ে যাবে। কিন্তু বৈষ্ণবদের কথা তা না, ভগবত ভক্তের কথা তা না। বলতে ভাগবতে এসব লিখছে কেন? ভাগবত শাস্ত্রই হোক, যে কোনো শাস্ত্রই হোক, তাতে একটা মহান সাধর্ম আছে। যেমন ওই সমুদ্র মন্থন কালে ভগবান মোহিনী মূর্তিতে আবির্ভূত হয়ে একটি অবতার গ্রহণ করে ওই অসুর দিগকে মোহন করেছিলেন, তেমনি সমস্ত শাস্ত্রের মধ্যে একটা ভগবানের মোহন ধর্ম আছে, যাতে অর্থটাকে অন্যরকম বুঝিয়ে দেয়। এই শ্লোকটার অর্থ ব্রহ্মজ্ঞানীরা অন্যরকম করে নেবে, সেই নিজ তারা তারা তাই বুঝুক, বলে এটাই ভগবান ইচ্ছে বলে, হ্যাঁ তিনি এরকম মোহিত করে দেন, তাহলে তার লোক কি করে পারবে তো না। যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, বৈষ্ণব দিগকে ভক্ত দিগকে তিনি আড়ালে বলে দিচ্ছেন, তোমরা ভাগবত পড়তে গেলে বৈষ্ণবের কাছে আগে যাও। কোন বৈষ্ণবের কাছে যাবে? চৈতন্য চরণাশ্রিত যে বৈষ্ণব, সেই গৌড়ীয় বৈষ্ণবের কাছে যাবে, তা নাহলে শ্রীমৎ ভাগবতেরও তাৎপর্য বুঝতে পারবে না, তুলো পণ্ডিতের কাছে গিয়ে বুঝতে পারবে না, বা অগৌরীয়দের কর্মী জ্ঞানী যোগী ন্যাসীর কাছে গিয়ে বুঝতে পারবে না। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ, একান্তভাবে আশ্রয় করো, এবং চৈতন্য চরণাশ্রিত গৌড়ী ও বৈষ্ণবদের কাছে ভাগবত শোনো, তাহলে ভাগবতের মর্ম বুঝতে পারবে। কাজী এই এবং ভূতং যত্নজন্য সেইটি অর্জুন লাভ করলেন। যস্মাধেত যে কারণে গুণ কারণ অতিদত্তা, গুণের কারণের অতিতত্ব লাভ করলেন। অলিঙ্গত্তা প্রাকৃত শরীর রহিতত্বাচ্চ, প্রাকৃত শরীর রহিত হয়ে গেল, অপ্রাকৃত শরীর লাভ হল, নির্মল সচ্চিদানন্দ শরীর লাভ হল। কিন্তু এইখানে যদি ব্রহ্মজ্ঞানীরা এই শ্লোক পাঠ করেন তখন তারা বলবেন অভিজ্ঞতার মানে হল নিরাকার হয়ে গেলে, তাদের মতে হবে নিরাকার, আর বৈষ্ণব দিকের মতে হবে অপ্রাকৃত চিন্ময় সাকার লাভ। বৈষ্ণবগণ তাই করে, আর ভগবান ওই রকম জ্ঞানী দিগকে ওই নিরাকারই করে দেন, বেটারা নিরাকার হয়ে যা, প্রাকৃত শরীর রহিতার্থ অসম্ভব, তার ফলে হল আর সম্ভব হবে না, আর জন্ম হবে, জন্মান্তর রহিত হয়ে গেল, সংচিহ্ন দ্বৈত সংশয়। এবং দ্বৈত যে সংশয়, দুটো জিনিসের মধ্যে যে সংশয়, এটা সংচিহ্ন হয়ে গেল, সম্যক ছিন্ন হয়ে গেল, দুটো কি সংচিহ্ন, ইয়ং মম চেতসী স্ফূর্তি রেব সাক্ষাৎকার, এই যে আমার চিত্তেতে স্ফূর্তি হল, সাক্ষাৎকার হল ভগবানের, প্রথমে হল স্ফূর্তি তারপর হল সাক্ষাৎকার, এই যে স্ফূর্তি এবং সাক্ষাৎকার এইটা ঠিক উত অন্য বাইটি না অন্য কিছু, এইরকম সংশয় আর থাকল না। অর্থাৎ ভগবান তার বিরহ দিয়ে আমাকে পূর্ণভাবে আত্মসাত করে প্রথমে আমার হৃদয় স্ফূর্তি প্রাপ্ত হলেন, তারপর একেবারে সাক্ষাৎকার করেন। অর্জুন তুমি আমার বিরহে কাতর হয়েছ, এই তো আমি, এই তো আমি, এভাবে প্রহ্লাদের হৃদয় ভগবান আবির্ভূত হয়ে বলেছেন। প্রহ্লাদ কেন ভাবছিল, আমি তো আছি, তোমার কাছেই তো আছি, তো সেই জন্য এই অর্জুনের আর সংশয় থাকল, ছিন্ন সংশয়, স্ফূর্তিটা কি ঠিক হল, কি সাক্ষাৎকার ঠিক হল কি না, না ঠিক আছে, কোন সংশয় নেই, আমি যার সখা, আমি যাকে এতক্ষণ ধ্যান করছি স্মরণ করছি, তিনি আমার হৃদয় স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন এবং তিনি আমাকে সাক্ষাৎকার হলেন, আমার সাক্ষাৎকার শোক ফলে আর শোক নাই। শোক মানে কি, ওই যে বিরহজনিত একটা অভাবজনিত শোক উপস্থিত হয়েছিল সেটা চোখ, যার জন্য বিরহ তাকে তো পেয়ে গেল, আর কিসের জন্য শোক করবেন। এইরূপে ব্রহ্মজ্ঞান দ্বারা তাহার গুণকারিণী ভূতা অবিদ্যা পলায়ন করিল, অবিদ্যার লয় হইল বলিয়া সত্য রজ তম এই গুণত্রয় ক্ষয়প্রাপ্ত হইল, সেই জন্য গুণের কার্যভূত সূক্ষ্ম শরীর বিষয় জ্ঞান অতিরোহিত হইল, চরমে স্থূল শরীরের অভিমানতা আর থাকিল না, সুতরাং তিনি দ্বৈতভ্রম শূন্য হইলেন। এইরূপ শোকের হেতুভূত দ্বৈতভ্রম অবগত বলিয়া অর্জুন সম্যক রূপে শোক বিরহিত হইল। এখানে যে অনুবাদটি হয়েছে, অনুবাদ শব্দেও লোকে ভ্রম করতে পারে, কিন্তু এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যা বোঝাবেন সেই বুঝ নিলে পরে আমাদের অসুবিধা হবে না। আমাদের গুরুপাদ পদ্য শ্রীমৎ ভাগবতের একটা প্রকাশন করেছেন, সম্পাদন করেছেন, তাতে বিশ্বনাথ চক্রবর্তী তাদের টিকা দিয়েছেন, তার মানে আমাদেরকে বললেন তোমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্য শিরোমণি এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকার অনুগমনে ভাগবত বিচার করবে, তাহলে তোমাদের মঙ্গল হবে। অবশ্য তিনি ও স্থানে স্থানে ভাষ্য দিয়েছেন, কিন্তু সমগ্র ভাগবতের সম্পূর্ণ ভাষ্য আমরা পাই নাই, যেটা আমাদের দুর্ভাগ্য। আমাদের লোক যদি বসে থেকে তার কাছ থেকে প্রত্যেক শ্লোকের ভাষ্য নিতু বলে যাবেন, লিখে নেবে, লিখে নিতে পারত, তাহলে আমরা পেতাম। কিন্তু সেরকম যোগাযোগ হয় নাই, ফলে প্রভুপাদের শ্রীমুখ নিশ্চিত প্রত্যেক শ্লোকের যে ভাষ্য তা আমাদের প্রাপ্তি ঘটে নাই। তবে তিনি যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষ্য দিয়ে গেছেন, এটা আমাদের সকল শ্লোকেই আছে। এই শ্লোকেতে কি বলছেন? তত্ত্বচ মন্মনা ভব মদ ভক্ত ভব মজ্জাদিমান নমস্কুরু মামি বৈশ্যসি সত্যন্তি মামি বৈশ্যসি কন্ত সত্যন্তি প্রতি জানি প্রিয়সি মে ইতি অত্ত পদ্যে। এ পদ্যটি হল গীতা। এই পদ্যেতে ভগবান বলেছিলেন, অর্জুন তুমি এই অবস্থা লাভ করলে আমাকে পাবে, যখনই তুমি খুঁজবে তখনই পাবে, যখনই তোমার অভাব বোধ হবে আমার, সেটা আজ লেগে গেছে, তখন তো বলে গেছেন, তখন তো পাওয়া, কৃষ্ণ তো সামনে, তখন আর না পাওয়ার প্রশ্ন তখন উদয় হয় নাই। কিন্তু আজ কৃষ্ণের অন্তর্ধানে কৃষ্ণকে পাওয়ার জন্য একটা প্রকট হয়েছে লালসা, উৎকট লালসা প্রকট হয়েছে। সুতরাং এই শ্লোক এখানে এসে উপস্থিত হয়েছে যে তোমাকে তো বলে এসেছি, যখন তোমার আমার অভাব বোধ হবে তখন তুমি এই করবে, তাহলে মামে বহিষ্যসি আমাকে প্রাপ্ত হইবে, এই ভবিষ্যৎ বচন দিয়ে এসেছি। এসছি ভবিষ্যৎ নির্দেশ নয় ইদং যতিতম, ভবিষ্যৎ নির্দেশের দ্বারা এই প্রকাশিত হয়েছে। হে কন্ত, হে কুন্তিনন্দন কন্ত, সম্প্রতি তম মাম এব এসছি এব যদা তু তব মত বিয়োগ মহান ভাবি, যখন তোমার আমার বিয়োগ দশা মহান রূপে উপস্থিত হবে তখন পাবে, তদা মান প্রাপ্ত জ্যোতিষ মানুষ্য তব, তখন আমাকে পাওয়ার জন্য যত্নশীল তোমার, তদ উপায়ম অহম অধিনৈব স্নেহেন ব্রমিমি, তার উপায়টা আমি এখন স্নেহ করে তোমাকে বলে যাচ্ছি। হে অর্জুন, যখন আমার একদিন বিরহ দশা তোমার উপস্থিত হবে, অর্থাৎ সাক্ষাৎভাবে তুমি আমাকে দেখতে পাবে না, সেই সময় তোমার কি কর্তব্য, তুমি কি করবে, আমি বলে যাচ্ছি স্নেহ বলে ভালোবেসে তোমাকে বলে যাচ্ছি। আমাদেরও গুরুবর্গ আমাদিগকে এইরূপ উপদেশ দিয়েছেন, কিন্তু আমরা নিতে পারি না। তারাও বলে গেলেন যে যখন আমি ইহ জগৎ থেকে চলে যাব তখন তোমরা এই করবে, তিনি বলে যান নাই তোমরা লাটালাটি করো, মারামারি করো, ঝগড়াঝাটি করো, মামলা মকদ্দমা করো, তা বলেন নাই। তিনি বলে গিয়েছিলেন তোমরা আমার এই প্রদর্শিত পথে এই রূপানিক ভক্তি ধারা অবলম্বন করে থাকবে, এই রূপ রঘুনাথের কথা শ্রবণ কীর্তন স্মরণ এই করবে। অনেক বিপর্যয় অবস্থা আসতে পারে, তত বিপদ আসুক, তত লাঞ্ছনা আসুক, তত গঞ্জনা আসুক, তার মধ্যেও তোমরা কখনো বিচলিত হবেন না, হবে না। নিজ ভজন নিজ সদ্মস্য এই শ্রবণ কীর্তন যা আমি তোমাদেরকে প্রদান করে গেলাম এইটা তোমরা রক্ষা করবে। কিন্তু এ শুনে কার কথা, প্রাকৃত জগতে পিতা মাতা, মাতা না হলেও পিতা চলে যাওয়ার সময় বলে যায় পুত্রগণকে, তোমরা এরকম করো, ছেলেমেয়েকে দেখো, এ শোনে, তাকে শ্মশানে নেওয়ার আগেই আয়রন জানতে পারলে বাঁচে, এবং কে কি নেবে, কোনটা কি করবে, এই চালে থাকে। তবে জগতের ক্ষেত্রে যা হয় হোক, পরমার্থ ক্ষেত্রে পরমার্থ তত্ত্ব দ্রষ্টার আশ্রয় নেওয়ার পর এইরকম হওয়াটা আমাদের দুর্ভাগ্য, অতিশয় দুর্ভাগ্য। যাক, অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি স্নেহ করে আজ তোমাকে বলে যাচ্ছি, এমন একটা সময় আসবে যখন তুমি আমার বিরহকাতর হয়ে কেবল আত্মনাদ করবে, কোথায় গেল আমার বন্ধু, কোথায় গেল আমার সেই পরম হিতকারী সুহৃদ, কোথায় গেল, কোথায় গেলে পাব। নরোত্তম ঠাকুর যেমন বলেছে, পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, কোথায় গেলে গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাব। সেই রকম বিরহের জিনিস তোমার আসবে তখন তুমি এই উপদেশ গ্রহণ করবে। সম্পত্তি সং মাম ইচ্ছতি এব, আমার নিকটে আসবে যদাতু, যখন কিন্তু তব তোমার মদ বিয়োগ মহান ভাব, ভবিষ্যতে যখন আমার বিয়োগ অবস্থা মহান বিরহ আসবে তখন পাবে, তদা মাম প্রাপ্ত, তখন আমাকে পেতে জ্যোতিষ্যমানস্য তব, যত্নশীল তোমার তদ উপায়ং, কি যত্ন করবে, উপায় কি হবে তখন আমাকে পাওয়ার, আমাকে হারিয়ে কি করে আবার পাবে, তদ উপায়ম অহম অধুনায়ব স্নেহীন ব্রবীণী, সেই উপায়টা আমি আজ প্রকটকালে স্নেহপূর্বক বলে যাচ্ছি। এটি সপ্রাপ্তত্বং যত ধ্যানমুক্তম, যে প্রাপ্তির জন্য যে ধ্যানের কথা বললেন, সম্প্রতি তেন সেই ধ্যান মুহুরভ্যস্তেন, মোহন্মোহ অভ্যাস করতে করতে, ওই জন্য যুধিষ্ঠিরকে বললেন, আমি আর কথা বলতে পারব না, আপনি আর আমাকে কোনো প্রশ্ন করবেন না, এই বলে নিরন্তর সেই ধ্যান আরম্ভ করল। ওই যে ভগবান বলেছিলেন এই করবে, এই ধ্যান নিরন্তর অভ্যাস করতে করতে, মন মোহ অভ্যাস করতে করতে, ধ্যানে নইব তা পার্শ্বগতমেব আত্মান অবৈমন্য মানুষ, ধ্যান করতে করতে তার পার্শ্বগত বলে নিজেকে অভিমান করলেন, আমি তো কৃষ্ণের পাশেই যাই, কৃষ্ণ তো আমার পাশেই দাঁড়িয়ে আছেন, যেমন তার প্রকটকালে তিনি আর আমি একসঙ্গে থাকতাম, এখনো তো তাই আছে। অভিমান্য মানুষী মম দেহ এব অন্তরায়, যতয়ং মধ্যে মধ্যে বহির্বৃত্তি মনোভাগ্যং মান শোকার নবী নিশ্চিতপতি, কিন্তু আমার এই দেহটা এখন ক্ষতি করছে, দেহটা আমার অন্তরায় হচ্ছে, কেন, মাঝে মাঝে এই দেহেতে বহির্বৃত্তি এনে দিচ্ছে, বেশ একটা না কৃষ্ণের স্ফূর্তির থেকে কৃষ্ণের সাক্ষাৎকার লাভ করে সেই দেহ বস্তু আমার নিকটে, আমি তার নিকটে, এ বেশ অনুভব করছি, মাঝে মাঝে দেহের ইন্দ্রিয়গুলো কিরম করছে, বহির্বৃত্তিতে আমাকে নিয়ে যাচ্ছে, এ বড় অন্তরায় হচ্ছে, বহির্বৃত্তি মনোভাগ্য মাং শোকার নবে ক্ষিপতি, আমাকে আবার সেই শোকার নবে ক্ষেপণ করছে, মানে বিরহকাতর অবস্থায় আমাকে আবার চলছে, আবার সেই দিচ্ছে, কাহা যাও কাহা পাও মুরলি বদন, মহাপ্রভুর যেমন কোথায় যাই, কোথায় গেলে কৃষ্ণ পাবো, তেমনি অর্জুনের অবস্থা, এই দেখছেন, এই বেশ আছেন, এই তার পাশে আছেন, এইরকম অভিমান করছেন, আবার সেটা চলে যাচ্ছে, আবার বিরহ কাতর হয়ে পড়ছে। এই বিরহের পর বিরহ দিয়েই তো শুদ্ধ করে নিয়ে যান ভগবান, তখন তিনি এই দেহের উপরে বিরক্তি প্রকাশ করছেন, এই দেহটাই আমার অনর্থের হেতু হয়েছে, অন্তরায় হয়েছে, এ আমাকে বাহ্য বৃত্তিতে নিয়ে যাচ্ছে, আমি বেশ অন্তর্বৃত্তিতে প্রভুর পাশে বেশ ছিলাম। যদি তদ অস্মাত দেহাত্মন পার্থক্য প্রমাপাদিত, সুতরাং আমার দেহের সঙ্গে আত্মার পার্থক্য প্রকাশ করবার জন্য, বুঝবার জন্য সর্বশাস্ত্রার্থ বিদ্যাবত, সমস্ত শাস্ত্ররূপ অস্ত্র বিদ্যা, আমি অনেক বিদ্যা শিখেছিলাম, কিন্তু কৃষ্ণ আমাকে সমস্ত শাস্ত্র অস্ত্র বিদ্যা দিয়ে গেছে এই গীতার মধ্যে, সেই বিদ্যার মতন পূর্ব দশম যোগ এবং রক্ষণ, পূর্বে অভ্যাস করেছি যে যোগ, ওই যখনই বিরহ আবার এসে যাচ্ছে তখন না ওই যোগ অভ্যাস করতে হবে, ওই ধ্যান যা আমাকে পূর্ব শিখিয়ে গেছে, সমস্ত শাস্ত্র অস্ত্র বিদ্যা এখানে শিখিয়ে গেছেন, সেই পূর্ব দশম যোগমেব রক্ষণ, সেই এই রক্ষা কর লক্ষণ অনুশীলন, আমি আবার অনুশীলন করি আবার। ইতি মনুষ্য নিশ্চিন্ত, এই কথা মনে মনে নিশ্চিত করে চিন্ময় শরীরোপী আত্মান, চিন্ময় শরীর ভাব নিয়ে শরীর লাভ করেছি, এইভাবে আত্মাকে শ্রীকৃষ্ণ নিত্য প্রিয় সকত্তেন নারায়ণ সকত্তেন বা নানুসন্ধান, তিনি কৃষ্ণের নিত্য প্রিয় সক না নারায়ণের প্রিয় সক এর অনুসন্ধান না করে, প্রেম বৈবশ্যেন প্রাকৃত নরমেব জান, প্রেমের বিবশতায় তিনি প্রাকৃত নর বলে মনে করে তদ ভাব অপলয়, সেই নরভাবটা দূর করবার জন্য ক্ষণমাত্রের আর সেই কৃষ্ণ সখা ভাব লাভ করবার জন্য যে সাধন উপদেশ কৃষ্ণ দিয়ে গেছেন আমাদের জন্য, তিনি তো নিত্য সখা, তাকে তো ইচ্ছা করেই নিয়ে যাবেন, তিনিও ইচ্ছা করলেই চলে যাবেন, এ তো এদের নিত্য সম্বন্ধ। কিন্তু আজ আমাদের বলছে এই যে অর্জুনকে আমি শিক্ষা দিয়েছি, সেই শিক্ষা তোমরা নেবে, সেই শিক্ষা তোমরা নেবে, আমি অর্জুনকে শিক্ষার ছলে, কেন অর্জুনের তো আর শিক্ষার অভাব নাই, অর্জুনের সবই আছে, নিত্যসিদ্ধ পার্ষদের অভাব কিছু নাই, তবে যে আমি তাকে শিক্ষা দিয়েছি জীবজগতের কল্যাণের, অর্জুনের কিসের মোহ যে সেই মোহ দূর করবার জন্য এত উপদেশ, আমাদের মতন মহগ্রস্ত লোকের মোহ দূরীভূত করবার জন্য অর্জুনের একটা মোহের অভিনয় করিয়ে উপদেশ দিয়ে, তেমনি ভগবত বিরহকালে আমরা কিরূপ ভজন করলে সেই ভগবত প্রাপ্তি আমাদের হবে, এইটা অর্জুনকে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে দেবেন, আমাদের শিক্ষা দিয়ে গুরু বিরহকালেও আমরা কিরূপ ভাবে চললে আমাদের মঙ্গল হবে, গুরুবর্গ সে শিক্ষা দেন, তবে হয় কি জানে শিক্ষা কে নেবে, নেবার লোক তো জগতে অভাব, আমরা তো দুর্ভাগা। এই শ্লোকটা দুটো জায়গায় আছে, দুটো জায়গা মানে নবম স্কন্ধ রাজবুদ্ধ যোগ যেখানে, সেখানে একবার এই শ্লোকটির কথা আলোচনা হয়েছে, কৃষ্ণ বলেছেন, এটা হল একেবারে নবম অধ্যায় গীতার রাজগুজ্জ যোগে শেষ শ্লোক, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাগিমাং নমস্করু মামি বৈশ্যটি যুক্ত এব আত্মান মত পরায়ণ, এই একটা জায়গায়। আর অষ্টাদশ অধ্যায় শেষে একবারে যেখানে ভগবান বললেন যে সমস্ত গুজ্জতম কথা তোমাকে এবার বলছি অর্জুন, এইখানে অর্জুন মানে আমাদিগকে সর্বগুজ্জতমং ভুয়াস্তৃণুয়ে পরমং বচ, আমার পরম বাক্য এটা সর্বগুজ্জতম, এইটা এখন তোমাকে বলছি শোনো, এই বলে এই বলি। মন্মনা ভব, মদ ভক্ত ভব, মজ্জাদি মাং নমস্করু, মামে বৈশ্যসি সত্যংতে প্রতিজানে প্রিয়সি মে। আমরা গীতা পড়ি, শ্রদ্ধা করি, কিন্তু গীতার অর্থ বুঝি না। না বোঝারও একটি কারণ, শাস্ত্রের অর্থ বুঝতে হলে যে বৈষ্ণবদের কাছে যেতে হবে সেইখানে যাই না, বৈষ্ণব পদাশ্রয় করি না, গৌড়ীয় বৈষ্ণবদের পদাশ্রয় করি না। হাজার হাজার গণ্ডা গীতার ব্যাখ্যা আছে, তার দ্বারা তো হবে না। গৌড়ীয় বৈষ্ণবের আশ্রয় দিয়ে গীতা বলুন, ভাগবত বলুন, যে কোনো শাস্ত্র বলুন, সেইখানে পড়তে হবে। ভগবান যা কিছু শাস্ত্রের মর্ম গৌড়ীয় বৈষ্ণবদের দিয়েছেন, কেন না কৃষ্ণ নিজে দিয়েছেন, তারপরে আবার কৃষ্ণ গৌর রূপে এসে সেই যে গুজ্জাতি গুজ্জ জিনিস তার আশ্রিত গৌড়ীয়গণকে দিয়েছে, সুতরাং তারা ছাড়া পাবে কে? এই দেখুন, এখানেও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যাটা শুনি। মন্মনা ভব ইতি মদ ভক্তস্বন এবং মান চিন্তয়। মন্মনা ভব মানে কি? আমার ভক্ত হয়ে আমার চিন্তা করো, তবে তো মনের কাজ হল চিন্তা। নতু জ্ঞানী যোগী বা ভূতা মদ ধ্যানঙ্কুর বৃত্তত্ব। জ্ঞানী যোগী হয়ে চিন্তা করো না, ভক্ত হয়ে চিন্তা করো। এ ব্যাখ্যাটা কি জ্ঞানীদের কাছে গেলে, যোগীদের কাছে গেলে পাওয়া যাবে? গৌড়ীয় বৈষ্ণবদের কাছে যেতে গেলে পাওয়া যাবে। ভগবদ্দার জ্ঞানী যোগীরাও ভগবানের ধ্যান করে, মনের দ্বারা চিন্তা করে, সেই রকম করো না। মন্মনা ভব, মন্মনা হও। মন্মনা মানে ওই নিরাকার ব্রহ্মের কথা না, মজ্জং শ্যামসুন্দরায় সুস্নিগ্ধ আকুঞ্চিত কুন্তলকায় সুন্দর গুরুবল্লী মধুর কৃপাকটাক্ষম মৃতবর্ষী বদনচন্দ্রায় শ্রিয়ং দিয়ত্তেন মন যস্য তথাভূত ভব। এই রকম ইচ্ছা জ্ঞানী যোগীরা কি আর এই রূপ ভাবতে পারবে, আর এই রূপের কৃপা পাবে, তাদের কি দেবেন কৃষ্ণ? আমাকে শ্যামসুন্দর এবং সুস্নিগ্ধ কুঞ্চিত কুন্তল যুক্ত এবং সুন্দর ভুরুবল্লী মধুর কৃপা কটাক্ষামৃত বর্ষী বদনচন্দ্র শিয়ং দিয়ত্তেন এবং এই জিনিস দিয়ত্তেন মনোজস্য তথাভূত ভব। যাকে এই জিনিস দেওয়া যায়, শ্রীকৃষ্ণ বলছেন আমার এই রূপ, এই রূপ আমি যাকে দেব সেই দেয়ার মতন হয়ে তুমি আমাকে চিন্তা করো, তবে তো হবে। তথাভূত ভব অথবা শ্রোতাদ ইন্দ্রিয়ানি দেহি, অথবা শ্রোত ইন্দ্রিয়ানি মন দেওয়া মানেই হল মনের সঙ্গে শ্রোত কর্ণ নাসা জিব্বাদি সব ইন্দ্রিয় আমাকে দাও। মদ ভক্ত ভব, ভক্ত চলে কি করতে হবে? শ্রবণ কীর্তন মনমূর্তি দর্শন মন মন্দির মার্জন লেপন পুষ্পাহরণ মন মালা অলঙ্কার ছত্র চামড়া বিধি সর্বেন্দ্রীয় করণকং মদ ভজনং করু। ভজন খালি মুখের কথা নয়, আমার শ্রবণ করবে, কীর্তন করবে, আমার মূর্তি দর্শন করবে, আমার মন্দির মার্জন করবে, লেপন করবে, পুষ্পারণ করবে, আমার মালা অলঙ্কার ছত্র চামড়া বিদ্যারা সর্বেন্দ্রিয়ের কার্য আমার ভজনে লাগাবে। অথবা মজ্জং গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যানি দেহি, অথবা আমাকে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যাদি সব দাও, মর্যাদি ভব, আমার যজন করতে হবে, মত পূজনং করু, আমার পূজা কর, অথবা মজ্জং নমস্কার ও মাত্রং দেহি, আর যদি বেশি না পারো তাহলে আমাকে একটু নমস্কার দাও, মা নমস্করু মানে ঘুমৌ নিপত্য অষ্টাঙ্গং পঞ্চাঙ্গং বা পরমাণং করু, ফেরুট দিও না একটু করা, হয় অষ্টাঙ্গ নয় অন্তত পঞ্চাঙ্গ প্রণাম কর, এসাং চতুর্নাং মত চিন্তন সেবন পূজন প্রণামানাং সমুচ্চার একতর, এই যে চারটার কথা বললাম, চিন্তা করা, সেবা করা, পূজা করা, প্রণাম করা, এর একটাও যদি তুমি ঠিকভাবে করতে পারো তা কর, মাম এব ইচ্ছসি তাহলে আমাকে প্রাপ্যসি, ইচ্ছসি মানে প্রাপ্যসি পাবে, মনঃপ্রদানম শ্রোত্রাদি ইন্দ্রিয় প্রদানম গন্ধ পুষ্পাদি প্রদানম বা তং করু তুভ্যম অহম আত্মানম দায়িত্ব, এ যদি করো তাহলে অর্জুন, অর্জুনকে লক্ষ্য করে আমাদিগকে যারা আমরা এই করতে পারব বলে তাহলে আমি আমাকে তোমাকে দেব যে এইরকম ভজন করবে, আত্মানম এব দাস্যামি তিন সত্যম তে তবৈব নাপ্ত সংসার ইচ্ছা, এতে তুমি সংসার করো না, আমি সত্যি আমাকে তোমার কাছে দেব তুমি পাবে, সত্যম শপথ তথ্য অমর অমর কর সত্য শপথ এক অর্থ বুঝে বিচার করেছে, তখন পূর্ববক্ষ হয়েছে ননু মাথুর দেশা ভূতা লোকা প্রতি বাক্যমে এব শপথম কুটবন্তী, দেখো মথুরার লোক কথায় কথায় শপথ করে, কালী তোমা তুমিও তো মথুরার লোক, তোমার শপথ কি আমরা ঠিক নিতে পারব, মথুরার লোক এইরকম করে তরি প্রতি জানে, আমি শুধু শপথ করছি না আমি প্রতিজ্ঞা করছি, তরি প্রতি জানে প্রতিজ্ঞান কৃত্যা ব্রবীমি, প্রতিজ্ঞা করে বলছি তং মে প্রিয়, দেখো আমি প্রতিজ্ঞা করছি, তোমার প্রতিজ্ঞা অনেক জায়গায় চলে মনে গেছে, তুমি আমার প্রিয় নহি প্রিয়ং কোপি বঞ্চয়তি ভাব, কেউ প্রিয়কে বঞ্চনা করে না, তুমি আমার প্রিয় তোমাকে আমি বঞ্চনা করব না, এই যে উপদেশটা গীতায় দিয়েছিলেন ভগবান, আজ সেইটা ফলে গেল অর্জুনের, আজ অর্জুন সেইটা পেয়ে গেল, তাই তো আমাকে সর্ব শাস্ত্র অর্থবিদ্যা তো ভগবান দিয়ে গেছেন, তার মধ্যে তো সব আছে, এই বলে তিনি এই করে জীবার উড়লেন এবং বিষক হলেন, ব্রহ্ম সম্পত্তিয়া প্রাপ্তয়া বিষকব, এই ব্রহ্ম সম্পত্তি প্রাপ্ত হয়ে ব্রহ্মের এই প্রেম পেয়ে কৃষ্ণ প্রেম পেয়ে তিনি বিষক হলেন, তদ অভিমত অনুসারে নই বসুতক্তি, তারই অভিমত অনুসারে সুত এই কথা বলছে, বস্তুতত্ত্ব প্রপঞ্চগতা সম্পত্তি ত্যাগতা, প্রপঞ্চগতা সমস্ত সম্পত্তি ত্যাগ করে ব্রহ্ম সম্পত্তিয়া অপ্রকট প্রকাশতয়া শ্রীকৃষ্ণ প্রিয়া সুকৃত্য প্রাচ্যা, আর জগতের কোন সম্পত্তির প্রতি আর ভ্রুক্ষেপ না রেখে, আমরা তো জগতের প্রতিও ভ্রুক্ষেপ রাখি আবার কৃষ্ণ হোকে এক একবার ডাকি, এই জন্য তো বিলম্ব হয়, কিন্তু প্রপঞ্চগতা সম্পত্তি ত্যাগতা, এই জগতে যত সম্পত্তি আছে সব ত্যাগ করে ব্রহ্ম সম্পত্তিয়া, ব্রহ্ম সম্পত্তির দ্বারা সেটা কি না অপ্রকট প্রকাশতয়া শ্রীকৃষ্ণ প্রিয় সকত্ব প্রাপ্তা, অপ্রকট প্রকাশে নিত্যলীলায় যে শ্রীকৃষ্ণের প্রিয় সকত্ব ভাব প্রিয় সখা ভাব তার আছে এইটা প্রাপ্তা, বিশোক বিগত শোক সংকীর্ণ দ্বৈতে সংশয় আর কোন সংশয় থাকল না, দেহেন সহ মম সম্বন্ধ অস্তি নাস্তি বেপি সন্দেহ, দেহের সঙ্গে আমার সম্বন্ধ আছে কি নাই ও আর মোটেই সংশয় থাকল না, বস্তুদস্তু দ্বৈতে চক্ষু তৃষ্ণা প্রকাশাত ষষ্ঠ ভিন্নত্বে সতি সংশয় পূর্ব মহাবয় পরস্পর অযোচ্ছাদ ঐক্যমাসী সম্পর্কিত দ্বৈতং বৃত্তম। আমি শ্রীকৃষ্ণ আমার সখা, তার সঙ্গে আমি ভিন্ন আকারে এখন থেকে আমি সংশয় প্রকাশ করছিলাম, কৃষ্ণ চলে গেলেন আমি পড়ে থাকলাম, এই একটা আমার দ্বৈত ভাব এসেছিল। অধুনা সকৃষ্ণ তিনি পুনরবি সত্য সুকম ময় অদ্বৈত মাগ্নেশ্বতি। এখন কি শ্রীকৃষ্ণ আমাকে আবার সেই সত্য সুখে নেবেন যেমন এতদিন নিয়েছিলেন? আমাকে ছেড়ে চলে যাওয়ায় আমি এই সখা ভাবটা হারিয়ে ফেললাম, সখাকে হারিয়ে ফেললাম। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে কৃষ্ণ কি আবার আমাকে সেই সুখের ভাবে নেবেন? সকৃষ্ণ কি পুনরবি সত্য সুখময় অদ্বৈত এবং মহানেশ্বতি, কিংবা পার্থক্য লক্ষণ দ্বৈত দুঃখ সিন্ধু নিমজ্জেশ্বতি, অথবা এই পার্থক্য লক্ষণ দ্বৈত দুঃখ সমুদ্রে আমাকে ফেলে দেবে, যে তুমি তোমার আমার সকা আছো ঠিক ওইখানে থাকো, তাই তো আমার দুঃখ সমুদ্রে পড়ে থাকতে হবে। নচ প্রাকৃত লোকস্ব কোন সংসার আশঙ্কনীয়, তার প্রাকৃত লোকের মতন সংসারের আশঙ্কা নাই। ঋণে স্পষ্টম, এই ঋণ প্রকৃতি এই বলাতে প্রকৃতি পর্যন্ত যখন তার কাছে ঋণ হয়ে গেছে তখন আর তার সংসার কিছু বস্তুদস্তু ঋণম সুস্পৃষ্টম দুর্লক্ষম যত প্রকৃতিত স্বভাবে দেব লজ্জগুণ্যম, একেবারে স্বভাবের থেকে তার লজ্জগুণ্য হয়ে গেছে। কৃষ্ণ সক্ষত্বেন গুণাতীতত্বম, কৃষ্ণের সখা হয়ে একেবারে গুণাতীত, তসমাত এবং অলিঙ্গত্বম, এই জন্য তার অলিঙ্গত্ব লিঙ্গদেহ অভাব, আর এই স্থূল লিঙ্গ এই দেহের অভিমান তো নাই এবং লিঙ্গদেহ ধ্বংস হয়ে গেল, স্বরূপ সিদ্ধি হয় তারপর বস্তু সিদ্ধিতে এই লিঙ্গদেহ ধ্বংস হয়। অভাব ততএব সম্যক ভব সংসার, তখন আর সম্যক সংসার তার থাকে না। মহেন্দ্রাংশভূত অর্জুনস্তু, বলে অর্জুন যে মহেন্দ্রের অংশ অধ্যাসন পেয়েছিলেন স্বর্গে, তার কি হল? হ্যাঁ, সে অর্জুনস্তু জীবনমুক্ত হব, সে অর্জুনও জীবনমুক্ত হয়ে গেল বিশোক এই বিশোকশোকে সংচিন্ন দ্বৈত সংশয় প্রপঞ্চ অনুসন্ধানগত শোক মহাদিদৃশ্য, আর প্রপঞ্চে আর শোক মহাদির অনুসন্ধান তার থাকে। ব্রহ্ম সম্পত্তিয়া বিশোক শুনেছি সংচিন্ন দ্বৈত সংশয় ভগবানের সঙ্গে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে যেটা কি স্ফূর্তি না সাক্ষাৎকার, আমি সেই পার্শ্ব রূপে কি তার সঙ্গে আমার আবার মিলন হল কিনা এ সংশয় আর থাকল না। আর পূর্বে যে প্রকৃতি যে জগতে তাকে মহাগ্রন্থের অভিনয় করিয়েছিলেন সে প্রকৃতি কোথায় পালিয়ে গেল ব্যাপারটা নেই, এবং নৈপুণ্য অবস্থা লাভ হল এবং লিঙ্গদেহ প্রভৃতি যা কিছু সব চুপি হয়ে গেল, জন্মান্তর রহিত হয়ে গেল, নিত্য লীলায় প্রবেশ করে নিত্য পাপ হয়ে গেল, এই হয়ে গেল অর্জুন। এইরকম এখন সকলেরই শুনুন, এইটার বিশ্বনাথ চক্রবর্তী যা ব্যাখ্যা করেছেন তা আমরা শুনেছি, কিন্তু প্রভুপাদের ব্যাখ্যাটি কাল শোনা হয়। এই প্রসঙ্গে এটাও বলেনি, মহাপ্রভু যে আমাদিগকে বিপ্রলম্ব ভজনের কথা জানিয়েছিলেন সেটা যে কিরকম শ্রেষ্ঠ ভজন এখানেও একটা তার প্রমাণ। এই দেখুন বিরহভাব অর্জুনের মধ্যে কদিন জেগেছে এবং কদিন সেই বিরহভাবে উদ্দীপ্ত হয়ে তিনি ভগবানের কথা স্মরণ করতে 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 সাক্ষাৎকার লাভ করে একেবারে চলে গেল নিশ্চয়। সুতরাং মহাপ্রভু বললেন, হে জীবজগৎ, তোমরা যদি কৃষ্ণের বিরহেতে বিপ্লম্ব ভাবে এইভাবে যদি ভগবানের চিন্তন করতে পারো এবং সেই চিন্তার দ্বারা তার স্ফূর্তি সাক্ষাৎকার লাভ করতে পারো, অনায়াসে চলে যাবে। এরকম তারা আর অন্য উপায়তে হবে না, উপায় অনেক আছে। এই পথেও এই অবস্থা লাভ করতে গেলে প্রথমে হল সৌভাগ্য চাই, যার ফলে শ্রদ্ধা হবে, সাধুসঙ্গ হবে, ভজন ক্রিয়া হবে, অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্ত নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। প্রেম প্রাপ্ত প্রেমিকের পক্ষে ভগবত বিরহেতে এই প্রকার অস্থির হওয়া এবং বিরহগত ভাবে ব্যাকুল হয়ে তার নাম রূপ গুণ লীলা সব স্মরণ করা, তাতেই তার সাক্ষাৎ পূর্তি এবং সাক্ষাৎকার হয়। এই ভজনটি মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন, এটি খুব শ্রেষ্ঠ ভজন। তা না হলে অনেক জন্ম জন্মান্তরে যেতে হবে, কিন্তু যদি এই বিপ্লম্ব ভাব, এই বিরহ ভাব আমাদের সাধুসঙ্গক্রমে গুরু বৈষ্ণবের কৃপায় জাগ্রত হয়, তাহলে অল্প সময় নেবে, খুব অল্প সময়। প্রভুপাদ এই বিষয়ে বিবৃতি দিয়েছেন, ভগবত কর্তৃক্রমে পরমেশ্বরের সাক্ষাৎকারের কর্তৃ ও সাক্ষাৎকারের মধ্যে দ্বৈত সংশয় ছিন্ন হইল অর্জুনে। তিনি বিগত শোক হইয়া ত্রিগুণের বশবর্তিতার হস্ত হইতে মুক্ত হইলেন, সেই কালে তাহার স্বরূপ সিদ্ধিক্রমে প্রাকৃত গুণ এবং প্রাকৃত গুণবাহ্য স্বভাব নষ্ট হওয়ায় প্রাকৃত জগতে সেবসেবক ভাবে অবস্থান রূপ ভগপ্রবৃত্তি রহিত হওয়ায় সূক্ষ্ম শরীরের প্রাকৃত্য রহিল না। পরে বস্তু সিদ্ধিকালে স্থূল শরীরে অনুভূতি থাকিতে পারিল না। অবশ্য তার এই বহুমূল্যায় কৃষ্ণ তাকে সঙ্গী করে মাচ্ছন্ন করেছিলেন, এই একটা অভিনয় করিয়েছিলেন, সেই অভিনয় থেকেও তো একটা ছুটি হওয়া দরকার, সেই ছুটির প্রসঙ্গে এই ব্যাপার। তাহলে নিত্যসিদ্ধ পার্শ্বদ নিত্যকালই তার সঙ্গে আছেন এবং থাকবেন। নিঃসন্ম ভগবান মার্গম সংস্থান যদি লৈশ্যত সপথায় মতিন চক্রে নিভৃতাত্মা যদি মহারাজ যুধিষ্ঠির যখন শুনলেন যে এইভাবে শ্রীকৃষ্ণ অন্তর্ধান লীলা প্রকাশ করেছে, আর এইভাবে যদুকুল অন্তর্ধান হয়েছে, অর্থাৎ তার সঙ্গেই তারা থাকলেন, ওই লোককে প্রতারিত করবার জন্য মায়ার দ্বারা ওই মৌসল লীলাটা দিতে দিল এবং সেই লীলা দেখাতে গিয়ে জলপ্রবাসে বড় খারাপ লক্ষণ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দান করে দান করে যদি এর থেকে কোন রেহাই পাওয়া যায়। এ কৃষ্ণের লাগে, এ কোন কৃষ্ণ ভক্তের লাগে, কৃষ্ণ তো তা কথা বোকালোককে বুঝিয়ে দিলেন, আর বোকালোক সেই বুঝে অপরাধ করে কলিকালে হতবুদ্ধি হয়ে এখন পড়ে আছে। তখন যুধিষ্ঠির মহারাজ নিভৃত আত্মা ঘোর স্থির চিত্ত, তিনি সপতায় মতিন চক্রে বলে, তাহলে তো আমাকে এখন কৃষ্ণপাদ পদ্মে যেতে হবে, কৃষ্ণপাদ পদ্মে যাওয়ার জন্য, কৃষ্ণধামে যাওয়ার জন্য তিনিও মতি করবেন। এবং এখানে যুধিষ্ঠির বলতে শুধু যুধিষ্ঠির নয়, যুধিষ্ঠির এটি উপলক্ষণ, পঞ্চৈব ভ্রাতর সপতায় শ্রীকৃষ্ণ দামপতম গন্তু মতি চক্রু, সকলেই এরা চলে গেল। তাহলে বুঝো একে একে পঞ্চপাণ্ডব সব চলে গেল, উপস্থিতা ধনঞ্জয়ীতম না সংযুনাং ভগবত গতিমিততাম একান্ত ভাষা ভগবত চতুর্থী নিবেশিত আত্মপরাম সংস্কৃতি পৃথা কুন্তী দেবী, তিনিও ধনঞ্জয় মানে অর্জুনের কাছে এইসব শুনে উপস্থিত ধনঞ্জয়ীত ধনঞ্জয় কথিত শুনে কি নাশং যদুনা, যদুগণের কিরকম নাশ হল, নাশ মানে পার্শ্বদগণ অন্তর্ধান হলেন আর তাদের মধ্যে যেসব অংশ প্রবেশ করে অসুর বিনাশের জন্য সহায় করেছিলেন তার ভগবত গতি নিচ্ছ তাপ ভগবানের সেই গতি এইসব জেনে একান্ত ভক্ষা ভগবত অধ্যক্ষ অধ্যক্ষজ ভগবানেতে একান্ত ভক্তি পূর্বক নিবেশিত আত্মা আত্মাকে নিবেশিত করলে নিবেশিত করার ফলে বলে উপরাম সংস্কৃতি তিনিও সংসার থেকে উপরত হবে সব চলে যাচ্ছে বসুদেবাদীও দারুককে পাঠিয়ে খবর দিলেন তারাও সেইভাবে গেলেন তার ভগবানের সঙ্গে আসেন ভগবানের লীলায় সহায় হন আবার ভগবানের সঙ্গে চলে যান এদের তো এই ব্যাপার কিন্তু মাঝখান থেকে পরে পাতিস্থ লোক এই ভগবানের সকল লীলাই এইরকম আছে সকল লীলাই এইরকম আছে আর শুধু যে গমনের লীলাটা এইরকম সুক্রম তা নয় সব লীলাই ভগবানের দূরদিগন্ত কোন লীলাই বুঝবার উপায় মানুষ মনে করে ভগবানের সব বুঝে নিয়েছি বুঝে নেব কিছু বোঝার উপায় ভগবত ভক্তেরও বোঝার উপায় নেই দেখুন দেখি একে 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 সব ভগবানের চিন্তা করে করে ভগবত ধামে চলে যান জয়া অহরদ ভুব ভারং তনু বিজা বিজহা বজ কণ্টকং কণ্টকে নৈব দয়ন্ত অপি ইসিতু সমাম অজ অজমানে জন্মরহিত কে না শ্রীকৃষ্ণ কৃষ্ণের জন্মাদি লীলা এ তো কেবল তার মাধুর্য কেমন অজের জন্ম কথাটাই কিরকম যার জন্ম নাই তার জন্ম গীতায় ভগবান বলেছে অজ কৃষ্ণ অব্যয়াত্মা আমি অজ অব্যয়াত্মা হয়েও এইরকম আমার যোগমায়াকে আশ্রয় করে আমি লীলা প্রকাশ করি কাজী সেই অজবস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ জয়া যাদবাদী রূপ তনু ধারণ করে ভুব মানে পৃথিবীর ভারং ভার পৃথিবীতে যে ভার হয়েছিল সেই ভার হরণের জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন কণ্টকে নয়ব কণ্টকমিব অহরত কণ্টকের দ্বারা যেমন কণ্টক পায়ে একটা কাঁটা বললে আর একটা কাঁটা নিয়ে সেইটাকে খুঁজিয়ে ও কাঁটাটাকে বের করেছে তারপরে দুটোই ছেড়ে দেয় কাঁটাই বলুন একটা সুচি বলুন যদি পায়ে কোথাও একটা কাঁটা পুড়ে যায় একটা সুচ নিয়ে সেও তো এক কণ্টক তাকে দিয়ে খুঁজে খুঁজে জায়গা করে ওই কাঁটাটা উঠিয়ে ফেলে ওটা তো ফেলে দেবি আর সুখটা হোক আর কি দরকার কণ্টকে না কণ্টকমি ভারত উপসংহার করলেন তাং তনু তার সেই যাদুরূপ তনু ধারণ করবার জন্য যে লীলা করবার জন্য যে জগতে প্রকট লীলা করেছিলেন তাও বিজহ ত্যাগ করে তিনি অপ্রকট লীলায় প্রবেশ করলেন ইসিতু মানে ঈশ্বরে দয়মপি যাদব তনু আর এই ভুবার তনু এ সমম দুই তুল্য যেরূপ কাহার পদে কণ্টক বিদ্ধ হইলে তিনি অন্য একটি কণ্টকের সাহায্যে বিদ্ধ কণ্টকটিকে উৎপাদিত করেন এবং পশ্চাতে উভয় কণ্টককেই পরিত্যাগ করেন তদ্রূপ জন্মবিরহিত ভগবান শ্রীকৃষ্ণ যে জাদুবাদী মূর্তির দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ অসুরগণের বধ সাধন পূর্বক পৃথিবীর ভার হরণ করিয়াছিলেন সেই শরীরও অপ্রকট করিলেন প্রকট লীলায় ওই রূপ প্রকাশ করেছিলেন অপ্রকট ছিলেন যেহেতু ঈশ্বরের পক্ষে উভয় তুলল এইভাবে এসে অসুর মরণ আর ওই দেবগণকে সহায় করা তবে একই এ সম্বন্ধে চক্রবর্তী পাদ একটি টীকা করেছেন এই শ্লোকটি একটি গভীর সিদ্ধান্ত রহস্য বলেছেন তখন সুতগোস্বামী ওইসব কথা বলতে বলতে যখন সৌনকাদি ঋষিগণ বড় বিষণ্ন হয়ে পড়ল। যাদব দিকে শেষকালে এইরকম হলো বলে কিরকম, তারা ওই রকম মদিরা পান করে মদনমত্ত হয়ে, তবে মশাই আমরা মদ খাই, আপনারা বলেন খুব খারাপ, ওরা জিজ্ঞেস বলে খাবে না। আরে কৃষ্ণের বংশধরগণ মদ খেলে, তবে যাই যদি জল মদ খেয়ে হলোটা কি দেখো, হয়ে মদনমত্ত হয়ে মারামারি করে তারা মরলেন, কিন্তু বড় সাংঘাতিক কথা। স্বর্ণকাদির এই সব কথা শুনে খুব বিষণ্ন তখন তাদিগকে আশ্বাস দিয়ে, আশ্বাস স্বয়ং সুত গোস্বামী তাদিগকে আশ্বাস দিয়ে, না ওরকম ঘটনা নয়, হে স্বর্ণকাদির ঋষিবর্গ তোমরা শোনো, সিদ্ধান্ত রহস্য মাহ, সিদ্ধান্ত রহস্য বললেন এই জয়া অহরথ বললেন শ্লোকটি, জয়া যাদবাদি তন্যা যাদবাদী তনুদ্বারা ভুব সপাদ ভূতায়া, নিজের পাতভূতা যে পৃথিবী তার ভারং কণ্টকে ন সূচ্যগ্রে ন কণ্টকমি বহর, সূচক্রের দ্বারা যেমন একটি কাঁটাকে তুলতে হয় সেই রকম তিনি তুললেন, তামেব তনুং বিজহ, তারপরে উভয় তনুই তিনি প্রত্যাগ করলেন, দেবদত্ত বসনং বিজহ ইতিব, দেবদত্ত কাপড়টা ছেড়ে দিলেন, তাতে কি এমনি তো গীতায় বলেছেন যে এই দেহত্যাগটা কি, বাসাঙ্গি দীর্ণানি যত আবিহায় নবানি বিন্যাস, এ তো আছে জীবাত্মার সম্বন্ধেও, আর ভগবানও বহুমিল্লায় প্রকটকালে যে লীলা করেন যে তনুতে, এখন তিনি অপ্রগত লীলায় প্রবেশ করলেন, এ তনু আর তিনি আজ প্রকাশ করেন না, এ অপ্রকট হয়ে যায় প্রকট, নিত্য প্রকট লীলায় প্রকাশ করেন, দেবদত্ত বসনং বিজয় ইতিব সসংঘাত বিচ্যুতি চকার, তিনি এই লীলায় এসেছিলেন তখন তাঁর সঙ্গে যারা লীলার সঙ্গী হয়েছিলেন তাদের বিচ্যুত করে দিলেন, করে তিনি নিত্য ধামে চলে গেলেন, বিচ্যুতি চকার উচ্চত্ব নতু জয়া নিত্যং ক্রিয়তি তামপ্রীতি ভাব, কিন্তু যাদের সঙ্গে তার নিত্য ক্রীড়া তাদের কিন্তু তিনি ছেড়ে যান না, সে দ্বারকার মহিষীগণই হোক যাদবগণই হোক ব্রজবালাগণই হোক ব্রজের জনগণই হোক, এরা নিত্যকালীন এখানে এলেও যেমন তার সঙ্গী হয়ে লীলায় পোষকতা কার্য করেন, আবার অপ্রকটেও তার এদের ছাড়েন না, সেই জন্য এটা বলেছেন যে দেবদত্ত বসনাঙ্গ বিজয় বসন পরিত্যাগ করলেন, এই কথার দ্বারা কি বুঝাচ্ছে, নিজ সঙ্গ হইতে বিচ্যুতি চকার, কাদের বিচ্যুতি চকারও সেটাও শুনতে হয়, নতু জয়া নিত্যং ক্রীড়তি, যাদের সঙ্গে নিত্য ক্রীড়া করেন লীলা করেন তাদের নয়, তেন অংশাবতরণ সময়ে যে দেবা, অংশ অবতরণ সময়তে যে দেবতারা নিত্যভূতেষু যাদবাদিষু প্রবিষ্টা, নিত্যভূত যাদবদিকের মধ্যে প্রবিষ্ট হয়েছিলেন, দেব তারাই দেখব যোগবলেন নিষ্কাশ্য, তাদিগকে যোগবলের দ্বারা ভগবানের মায়া যুগ বলে নিষ্কাশন করে প্রভাসন গমিতা তার দেহ ত্যাগন লোকান মায়ায় হর্তয়তা, তাদিগকে নিষ্কাশিত করে বৈ করবেন, সেই যে দেহত্যাগটা লোকদিগকে দেখালেন মায়ার দ্বারা, এটা ভগবান বুঝতে দিলেন না, ভগবতা মধুপান অনন্তরং দেবুর বিকৃত সর্গং প্রপায় মাহাকিরে, ভগবান তখন তাদের মধুপান করি আপনারা জানেন, এই বড় বড় জমিদারদের অনেক সমস্ত লেটেল পেটেল রাখত, তা কোনো জমি জায়গা দখল করতে গেলে সেই লেটেলগুলোকে নিয়ে পাইপিট করে চর দখল করে এসে বাড়িয়ে বলো খাও, এই ওদের মিষ্টি দাও, ওদের এই দাও, খাইয়ে দিয়ে যাও এবার বাড়ি। ভগবান দেবতাগণকে নিয়ে এলেন, দেবতাগণকে এখন যাই কালে তোমাদের যে জন্য এনেছিলাম ওই ওষুধগুলো মারবার জন্য সে কার্য হয়ে গেছে, এখন তোমরা তোমাদের স্বর্গে যাবে তা একটু মধুপান করে দাও। ওদের একটু ওরা একটু মধুপান বানানোর অভ্যাস আছে, ভগবতা মধুপান অনন্তর দেবরূপী কৃত্য তাদেরকে দেবরূপ করে স্বর্গং প্রাপয়া মাটিরে স্বর্গে আবার পাঠিয়ে দিল। ইতি একাদশ একাদশন্ত ব্যাখ্যা শিক্ষা জ্ঞান, এই কথাটা একাদশ স্কন্ধের অন্তে পাওয়া যাবে, শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের অন্তে এই বিষয়টা পাওয়া যাবে, তিরিশ এবং একত্রিশ অধ্যায়। তবে সেটা খুব বড় জিনিস, সেখানে এখানে উল্লেখ করতে গেলে সময় লাগবে। নিত্যলীলা পরিকরা যাদবাস্তু প্রাপন্তিক লোক অলক্ষিতা, আর নিত্যলীলার পরিকর যেসব যাদবগণ তারা কিন্তু প্রাপন্তিক লোকের অলক্ষিত ভাবে, প্রাপন্তিক লোক দেখতে পেল না, জগতের লোক দেখতে পেল না, অলক্ষিত ভাবে শ্রীকৃষ্ণেন সমং দ্বারকায়াম এব দ্বারকাতেই যথাপূর্বমেব খেলন্তি, পূর্বে যেমন তাদের নিয়ে দ্বারকায় লীলা করেছিলেন সেই রকম দ্বারকাতে আবার লীলা করতে লাগলেন। ভাগবতামৃতত্ব সিদ্ধান্ত অবগত, ভাগবতামৃতের সিদ্ধান্ত হয়েছে এটা অবগত হওয়া যায়। দয়ামিত এখন হুজোটা কি মাঝখান থেকে উবার বুতা অসুরা যাদবাবী রূপা দেবাচ্য, একদিক হল ভূভার ভূত যে অসুর গুলো পৃথিবী ভার সহ্য করতে পারছিল না অসুরে, তার জন্য ব্রহ্মাদি দেবতাগণকে ক্ষীরদশায় তীরে কান্নাকাটি করলেন এই অসুরগুলো। আর সেই সময় দেবতাদের কি বললেন, তোমরা যাও আমি যদুকুলে জন্মগ্রহণ করব, তোমরাও গিয়ে যাদবগণের মধ্যে জন্মগ্রহণ করো, তাহলে উমার মুতা অসুরা আর যাদবাদী রূপা দেবাচ্য, এই যাদবাদী রূপে যে দেবতারা ছিলেন দয়ং, এই দুই দলই ইসিতু পরমেশ্বরীশ্বর সমমেব, দুই হল পরমেশ্বরের সমান। কিন্তু দৃষ্টান্তে দেখা যাচ্ছে কটকত্বেন স্থানীয়পি কর্ণভূতেশ্ব সূচ্যগ্রস্য উপকারত্বেন অন্তরঙ্গত্বম, আর কর্মভূতস্য কণ্ঠকস্য অপকারত্বেন বহিরঙ্গত্বম ইতি জ্ঞাপিত। এখন দুই ত্যাগ করলেন, ওই দেবতাগণকেও ছেড়ে বিদায় দিলেন, অসুরগুলোকেও বিনাশ করে দিলেন দেবতাদের সঙ্গে। তবে এটা বলছে দুই সমান কি করে বললেন, সমান মানে এই রকম কাঁটাটা পুঁতেছে সেটাকে উঠাবার জন্য আর একটা কাঁটা নেওয়া হল, সমম বটে কিন্তু তফাৎ আছে, সম হইলেও এই জন্য কণ্ঠ করত না সাম্যে অপি, সাম্যভাব হলেও করণভূতস্য সূচগ্রস্য, করণভূত সূচগ্র ওই সূচির অগ্রভাগকে করণ করে যে পায়ের কাঁটা তুললেন এই উপকারত্ব না অন্তরঙ্গত্বম, এই যে সূচটা উপকার এই উপকার করল এ হল অন্তরঙ্গ, আর কর্মভূতস্য কণ্ঠকস্য অপকার হচ্ছে না, ওই অসুরগুলো কর্মভূত রাসায়নিক ক্রিয়ার দ্বারা উৎপাদ সৃষ্টি করে ধরিত্রীর দুঃখ দিয়েছিলেন, সুতরাং ওগুলোকে যে নির্মূল করলেন এটা বহিরঙ্গত্তম বিচারিতম, ওদের দ্বারা ওদের করলে ওরা অন্তরঙ্গ বিচার এদের বহিরঙ্গ বিচার, সূচ্যজ্ঞে ক্ষুদ্র সত্যউচ্চ লোমহর্ষ কণ্ঠগীতি অমর, অমর কর বলেন এই সূচ্যজ্ঞে ক্ষুদ্র শত্রু লোমহর্ষ এসব জায়গায় কণ্ঠ একাত্মবোধন। এই বিষয়তে আমাদের শ্রী গুরুদেব একটি ভাষ্য করেছেন, সেটি বলে আর শেষ করেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মরহিত নিত্য প্রকটমান বস্তু, তাহার সেবক দেবগণ প্রপঞ্চে কালক্রমে উদিত হইয়া ভগবত সেবা বুদ্ধিতে শ্লোত হওয়ায় ভগবত বিমুখী ভাবসমূহ অসুর রূপে দেবগণের ইসবই মুখ্য বৃদ্ধি করিবার চেষ্টা করে। ভগবত ভক্তগণ, ভগবত ভক্ত দেবগণ বিপদগ্রস্ত হইলেও ভগবানের আশ্রয় গ্রহণ করিয়া বিপদ হইতে মুক্ত হইবার বাসনা করে। ঈশ্বরই মুখ্যরূপ আসুরিক ভাব পৃথিবীকে ভারগ্রস্ত করে, তখন ভগবান ভগবত প্রাপঞ্চিক ভূমিকায় নিজ প্রাকট্য বিধান করেন। আর কে করবে? এই জগতে যখন ওই রকম অসুরের উৎপাত হয় তখন ভগবান ছাড়া আর কি করবেন? এমনিও জীবের দ্বারাই জীবের যা কার্য হয় এর মূলেও ভগবান, তবে মায়ার দ্বারা। ঈশ্বরী মুখ্যরূপ আসরিক বা পৃথিবীকে ভারতগ্রস্ত করে, তখন ভগবান ভগবর প্রাপঞ্চিক ভূমিকায় নিজ প্রাকৃত্য বিধান করেন। প্রকথন, তিনি অজ হইয়াও প্রপঞ্চে অবতরণ কালে ঈশ্বরবিমুখ অসুরগণের নিকট তাহাদের ন্যায় জন্ম পরিগ্রহ লীলা প্রকট করা। দেখান যে তোরাও জন্মেছি, আমিও জন্মেছি। সেই জন্য কোন কোন অসুর বলল, তুমি বাবু বড় কিসে, আমিও তোমার মতনই ক্ষমতা রাখি। অসুর ওই রকম মনে করে। আর অসুরা করা কানি, এই জগতের যারা অসুর প্রকৃতির লোক মানুষগুলো সেগুলোও মনে করে, শ্রীকৃষ্ণ তো আমাদের মতন জন্মেছেন, আমাদের মতন কর্মফল তো তাকেও ভোগ করতে হয়েছে। আমরা জন্মি, আমরা মরি, আমরা কর্মফল ভোগ করি, শ্রীকৃষ্ণ কি কম যায়? এই তো অসুরের বিচার, এগুলো অসুরের বিচার। কিন্তু দেবতারা যদি ভগবত ভক্ত হয় তখন কিন্তু তারা এই বিচার করেন না, তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান আপনি আমাদের উদ্ধার করুন, আমরা বিপদগ্রস্ত হয়েছি, অসুর এসে আমাদের স্বর্গের থেকে বিচারিত করছে, আমরা এখন যেখানে সেখানে আশ্রয় নিয়েছি, আপনি রক্ষা করুন। কিন্তু আমরা পৃথিবীর মানুষ যারা অসুর ভাবাপন্ন হই তাদের এই বুদ্ধি হয় না। অবশ্য তো অসুর তো দেবতারা ভক্ত হইলে ওই বুদ্ধি নাই, আমাদের যদি ভক্তি থাকত তাহলে আমরা ওই বুদ্ধি নিতাম। ঠাকুর, জগৎ বড় বিপন্ন, রাজনৈতিক লোকেরা নানা রকম বিপদ এনে হাজির করে আমাদের বিপন্ন করছে, কেউই প্রজা পালনের দিকে প্রজা সুখ শান্তির দিকে লক্ষ্য করছে না, সব নিজ নিজ স্বার্থে তাদের পদমহিমায় নানা কারণে তারা গর্বিত হয়ে অবস্থান করছে, আপনি রক্ষা করুন। এই বলে জগৎ বাজি যদি ডাকে, ভোটের সময় যেমন একত্রই একটা দলকে ভোট দিয়ে বসায়, ওই দলগুলোই যদি ভগবানকে ডাকে কায় মনোবৈকে খোলকর্তাল নিয়ে, তাহলে তুমি ভালো কাজ, ভালো কাজ। কিন্তু তা কি আর করবে, ওই ভোটে যাবে, ভোটে কি হবে, যারে বসাবে সেই খাবে, যে যায় লঙ্কায় সেই রাব। ভগবানের লীলা নিত্য, নিত্য লীলাময় নিত্য প্রকট ভূমিতে যে নিত্যাবির্ভাব লীলা, তাই প্রপঞ্চে ইন্দ্রিয় বৃত্তিপর অক্ষয় দর্শনে পরিদৃষ্ট হয়। আবরণী ও বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা আক্রান্ত হইয়া বদ্ধজীব কর্মফল ভোগীর ন্যায় সেই অজীর জন্ম স্মৃতি ও অপ্রাকাশ্য দর্শন করে। ওই নিজের মতন বস্তুত তিনি নিত্য লীলাময়, পৃথিবীর ভার এবং তার অপনোদন কার্য প্রাকৃত ভূমিকায় অর্থাৎ প্রপঞ্চে আবদ্ধ। এটা তো নিত্যলীলায় দরকার হয় না, ঈশ্বরী বৃক্ষ ও আসুরিক অধিষ্ঠান নিত্যলীলাময় রাজ্যে বাস্তব অধিষ্ঠানে অধিষ্ঠিত না হইলেও তত্ত্ব চিন্ময় ভাবে যাহাতে কোন প্রকার হেয়তা অবরতা কুণ্ঠা প্রবেশ করতে পারে না, সেইরূপ বৈকুণ্ঠ ভাব লীলারস সমৃদ্ধির জন্য নিত্য প্রকট রাজ্যে অবস্থিত। মায়াময় প্রপঞ্চে ঈশ্বরী মুখের ব্যক্তিগত অধিষ্ঠানের সত্য তাৎকালিক সত্য, মায়াবদ্ধ জীব প্রপঞ্চ অবতীর্ণ ভগবত্ত লোকে নিজ অবিদ্যাগ্রস্ত বিচার অবলম্বনে জন্ম স্থিতি ভঙ্গাত্মক মনে করে, কিন্তু তাদের তাদৃশ অক্ষয় দর্শন ঈশ্বর বিমুখতা হইতে জাত মাত্র। ঈশ্বর সেবন মুখতা হইলে অক্ষয় দর্শনের অপগমে নিত্য সত্যের উপলব্ধি ঘটে। এই জন্যই কণ্টক দ্বারা কণ্টকের উৎখাত করিয়া প্রকৃত প্রস্তাবে নিত্য লীলাময় ভগবানই প্রাপন্তিক দর্শনের ন্যায় প্রাকৃত দর্শন নাই। তিনি ঈশ্বর বিমুখ ব্যক্তিগণের মঙ্গলের জন্য তাহাদিগের ত্রুটির অবস্থা প্রদর্শন করিয়া তাহাদিগের মঙ্গল বিধান করেন মাত্র। যদি ভগবান প্রাকৃত জগতে অবতরণ না করতেন প্রাকৃত জগতের লোক কোনদিনই তার নাম জানতে পারত না, পূর্বের কথা চিন্তাই করতে পারত না। মঙ্গলের জন্য আসেন, কিন্তু মঙ্গল হবে কার? যেমন ভগবান ভগবত ভক্তকে জগতে প্রকট করেন, কিন্তু ভগবান ভক্তের আশ্রয় নিলে ভগবত ক্রিয়া বলা হয়, কিন্তু আশ্রয় নেবে কে? সে ভাগ্য করেছে কে? বৈষ্ণব দিগকেও তো প্রাকৃত জ্ঞানে তারাও জন্ম মৃত্যু কর্মাদির অধীন মনে করে তোর আর আমাদের চেয়ে বেশি কি, বরং আমাদের চেয়ে কুড়েঘাটো, আমাদের চেয়ে ওদের বিদ্যায় ওরা খাটো, আমাদের চেয়ে রূপে ওরা খাটো, বয়সে খাটো, এইসব মনে করে তারা আত্মম্ভরিত প্রকাশ করে। কিন্তু জগতের মঙ্গলের জন্য ব্যবস্থা করলেও মঙ্গল সহজে সকলের হয় না। ঈশবিমুখ ব্যক্তি রক্ষজ জ্ঞানী ভগবত বস্তুকে দৃশ্যবোধ এবং সেই দৃশ্যের অপ্রাকৃত্যকে লক্ষ্য করিয়াই ভগবানের সদামে বিজয়। যা তারা যখন এইরকম করছি আমি চলে যাই। এই বলে আমাদের গুরুবর্গ আমাদের দুর্দশ মঙ্গলের জন্য আসেন, আমাদের আমাদের অমঙ্গলের মাত্রা অত্যধিক দেখে তখন তারা অন্তর্ধান করে। আমরা বুঝতে পারি না আমাদের গুরু মহাপদ্য আমাদের কিরূপ দুর্দশা লক্ষ্য করে তিনি অন্তর্ধান নিল প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা সে বুঝতে প্রকটকালেও বুঝতে পারি না অপ্রকটেও বুঝতে পারি। যাই হোক, এই প্রভুপাদের টিকা বিশ্বনাথ চক্রবর্তীর টিকাটি বাংলায় বটে কিন্তু সংস্কৃতে বটে, তার চেয়েও এই বাংলা অতি কঠিন। এই ধীরে ধীরে আস্তে আস্তে যদি বোঝা যায় তবে হয়তো কিছু বোধগম হতে পারে। আবার সেটুকু তার কৃপা অবলম্বন করে তার পাঠপদ্য চিন্তা করে প্রভু আপনার এই বাণী যাতে বুঝতে পারি সেই রকম একটু শক্তি দান করে। এইভাবে যদি শরণাগতি যাত্রায় যায় তবে কিছুটা বুঝতে পারবে। তা নাহলে ভগবানের কথা ভগবানের ভক্তের কথা কিছু বোঝা যায়। ঐতিহাসিকভাবে আমরা দু চারটে কথা হয়তো বাইরে বাইরে শুনতে পারি, আর কিছু না। যাক আজ এই পর্যন্ত থাক, স্বরূপে কোনো ভেদ নাই, এও চিন্ময় এও চিন্ময়। এইটার পর সঙ্গে এই ব্যাখ্যা দিয়ে ত্যাগ অত্র সতনুকরণক এবং ত্যাগ বলতে নিজের তনুর সহিত বলতে হবে, কিন্তু এখানে নতু সতন্যাস মহিম জহু ইতি কুব্যাখ্যায়া অবকাশ। তিনি তনুর সহিত তিনি ভূমি ত্যাগ করলেন, অর্থাৎ তনু নিয়ে চলে গেলেন, কাজে ওই তনু ত্যাগ করে চলে গেলেন, এই কুব্যাখ্যা এখানে অবকাশ নাই। প্রদর্শ তপ্ত তপসাম অবিকৃত দৃশাং নৃণাং আদায় অন্তরধার জস্তু সবিম্বম লোকলোচনম ইতি অপ্রাপি লোকলোচন রূপং সবিম্বম নিজ মূর্তি প্রদর্শ পুনরাদায় এব অন্তরাধার নত ত্যাক্তা ইতি সন্দর্ভ। শ্রী উদ্ধব বলেছেন এই শ্লোকটি শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধে, সেখানে উদ্ধব বলেছেন প্রদর্শ আতপ্ত তাপসাম অবিতৃপ্ত দৃশাং নৃণাম আদায় অন্তরধার জস্তু সবিম্বং লোকলোচনম। যে ভগবান অতপ্ত তপসাং ন তপ্ত তপ যেসান, যাদের আর তপস্যা নাই তপস্যা পড়ি রহিত অবিতৃপ্ত দৃশাম, তারা ভগবানের কৃপায় ভগবানের দর্শন করতে করতে অবিতৃপ্ত তৃপ্ত হতে পারছিল না, আরো দেখবো দেখবো। এই রকম নির্ণয় সম্বন্ধে সবিমান শ্রীমূর্তি নিজে ত্রিমূর্তি প্রদর্শন করে এতাবন্তম কালং প্রকর্ষণে দর্শ ইচ্ছা, এতাবৎ কাল প্রকৃষ্ট রূপে দর্শন করিয়ে লোক লোচনাম আদায়, লোকের চক্ষু নিয়ে তার মানে লোকস্য লোচনাম আচ্ছিদ্য, লোকের লোকজনকে চক্ষুকে আচ্ছাদন করে অন্তরাধার অন্তরিত বহু। সেই ভগবান তপস্যাহীন তপসত অপরিতৃপ্ত লোচন মনুষ্যগণকে স্বীয় মূর্তি প্রদর্শন করিয়া পুনরায় লোকলোচন স্বরূপ সেই মূর্তি তাহাদের চক্ষুর নিকট হইতে গ্রহণ করিয়া আচ্ছাদন করিয়া অন্তরিত হইয়া আছে। খুব বড় টিকা, অনেক বড় টিকা। তসমান ভক্তানাং মতমেব বাস্তবং ভবে, এসব বিষয় ভক্তদিগের মতই হল বাস্তব, তদেব কিমিতি অপেক্ষায়াম। এই শ্লোক অভক্তেরা অনেক কিছু বলবে, অভক্তের কথা ভগবান সম্বন্ধে গ্রহণ করতে হবে না। ভগবান সম্বন্ধে ভগবত ভক্তগণ যে কথা বলবে সেইটি আমাদের গ্রহণীয়, অন্য কথা গ্রহণ করতে হবে না। কিন্তু মানুষ তো তা নয়, মানুষের স্বভাব হল অভক্তেরা কে কোথায় কি বলেছে, কোন সাহিত্যিক, কোন কবি, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, এই সমস্ত খুঁজে বেড়ায়। কিন্তু তাদের কথায় কি আসবে যাবে, তাদেরও জড় জ্ঞান এর মধ্যে প্রবেশ করে না। ভগবানের সম্বন্ধে ভগবত ভক্তের যে মত তারা যা বলবেন এইটি হল বাস্তব। কিন্তু মানুষের কি সে সৌভাগ্য হয় যে সেই ভক্তের কথায় মত দেবে? অনেক বড় টিকা করেছেন এখানে চক্রবর্তী। তাই এখানে ওই টিকার এখানে যেটুকু অল্প অর্থ করেছেন, ইতি অত্রপি, এখানেও লোকলোচন রূপম, লোকের লোচনরূপ মানে চক্ষুরূপ সবিম্বম, নিজের বিম্ব মানে নিজ মূর্তি প্রদর্শন করে পুনরাদায় এব, পুনরায় গ্রহণ করে অন্তরাধার, নতু ত্যাগা, সেই রূপ ত্যাগ করে তিনি চলে গেলেন এ কথা নয়, সেই রূপ নিয়েই চলে গেলেন, লোকের আর দেখতে দিলেন। যতদিন লোকের প্রতি কৃপা করে ভগবান নিজ রূপ প্রদর্শন করছিলেন করছিলেন, যখন আর প্রদর্শন করবেন না দেখাবেন না তখন নিয়েছিলেন। এটি সন্দর্ভ ধর্মসন্দর্ভে ব্যাখ্যা দিয়ে, আর ওই শ্লোকের টিকা তো ওখানে বিশ্বনাথ চক্রবর্তী না। তদা যতহ তদবিদ্য, সেই সময় যে ক্ষণ সেই সময় থেকে অপ্রতিবুদ্ধ চেত সাম, যাদের বুদ্ধি চিত্ত প্রতিবুদ্ধ নয়, তার মানে বুদ্ধি বিবেক যাদের জাগ্রত নয় সুপ্ত, তার মানে বিবেকী না কিন্তু না প্রভু, এই যে কলিয়ে এসে উপস্থিত হলেন, ভগবান কৃষ্ণ চলে গেলেন, আর অমনি কলিয়ে হাজির হলেন, কলিয়ে যে হাজির হলেন, ওই যাদের বুদ্ধি সুপ্ত বিবেক সুপ্ত, কেন না বিবেকী না কিন্তু না প্রভুরীতি, যাদের বিবেক আছে শুদ্ধ বুদ্ধি আছে তাদের প্রভু হওয়ার মতন কলির ক্ষমতা নাই। পরীক্ষিত মহারাজ এই জন্য কলি নিগ্রহ করেছিলেন, ভগবান তো আদেশ করে দূরে সরিয়ে রাখলেন, আর পরীক্ষিত মহারাজ কলি নিগ্রহ করেছিলেন। চৌরহীন নিদ্রিত শৈব ধনমাপহরিতি, চোর নিশ্চিত নিদ্রিত ব্যক্তিরই ধন অপহরণ করে, প্রতিবুদ্ধার্থ বিভেদ, কিন্তু যে জেগে থাকে তারে ভয় করে, ভিড়ে থাকে তারে ভয় পায়। একটা বাড়িতে একদল লোক চুরি করতে এসেছিল, একটা সে বুড়ি ছিল, তার এমন একটা অধ্যায় মুর্মু কেবল বলছে কেরে কেরে, ঘুমের আবেশে যে ওই রকম মন, চাকরির চোর গুলো দেখলে তো জেগে আছে, কিন্তু করা যাবে না। যাকে সে বুড়ির কথা ছেড়ে দিই, আমাদের ভুবনেশ্বরে গৌরী মঠের একটি শাখা, সেখানে ওই দেশের লোক করেছে কি, এক সকালবেলা এসে দুধ খই চিনি কলা এই ভোগের জন্য দিল। মঠে সাধুরা দেখবে যে এত দুধ এত চিনি এত কলা বেশ ভালো, এই রাত্রে এইসব ভোগ দিয়ে আমরা খাব, আর দরকার হবে না আর কিছু রান্নার। রাত্রে ওই করেছে ভোগ দিয়েছে, আর খাওয়ার জন্য বোধহয় একটু সকাল সকালই ভোগ দিয়েছে। এখন ভোগ দিয়েছে, ভোগ দিয়ে খেয়েই তো সকলে আতবাকরা হয়ে গেছে। ব্যাপার হয়েছে ওর মধ্যে ধুতরার যে বিচি ওই বেটে ওই দুধের মধ্যে করে দিয়ে দিয়েছে। খেয়েছে তো কজন সকলে মিলে, সকলে শেষও করতে পারে নাই, আর সকলের একটা পূর্ণভাবে অজ্ঞানও হয় নাই। ওই আত্মমতন হচ্ছে, ওই বকাবকি করছে, জগাচুর করছে, ওরা সিঁড়ি এনে দেওয়ালের সঙ্গে লাগিয়েছে, তিনি লাগিয়ে দিচ্ছে যে এরা তো সব দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে, গালাগালি করছে, কি করছে, তাহলে চুরি হবে কি করে, চুরি আর করতে পারল, চুরি করতে পারল না। পরদিন ভুবনেশ্বর পান্ডা মন্দিরে দৌড় যায়, সে গিয়ে ওই অবস্থা দেখে পুরীতে একটা লোক পাঠিয়ে দিল যে যাও শিগগির ডেকে নিয়েছে, পুজো টুজো তো সব বন্ধ হয়েছে, তো এইরকম অবস্থা। তখন দুই চারজন রাস্তায় বেরিয়ে পড়েছে, লাঠি নিয়ে ওই হাড়িকুড়ি ভাঙছে, তাদের এই অবস্থা। তাই পুরীর থেকে তো আসবে, ট্রেন যোগে আসবে, সে এসে একটা লোক এলো বটে, সে এসে বলল যে আমারও তো খেতে লেগেছে কি খাবো, ওর যে কিছু ছিল সে আবার তাই খেল, সে আবার তাই খেল, চিঠিটা এনে দিল মটরক্ষকে, সে চিঠিটা পেয়ে বালতির মধ্যে জলে ভিজিয়ে দিল, ও আবার সেই গেলাকে জাগান খেয়ে নি, তারপরে দেখবার ঠাকুর ঠাকুর, সেও তো এই অবস্থা। তখন আমাদের আর এক ভক্ত তার জামিরা বলে বাড়ি রামবাবু, সে কি মনে করে গেল সেদিন ভুবনেশ্বর গিয়ে ওই অবস্থা দেখে সব হাসপাতালে নিয়ে গেল, তো সর্বনাশ হয়ে সেগুলো তো মারা যাবে, হাসপাতালে নিয়ে আরোগ্য লাভ করে তারা এলো, আবার অন্য লোক এসে পুজো টুজো সব করল। সেই চোরগুলো সব দাঁড় করিয়ে দিয়েছিল, তার মধ্যে ওই যে একটা ছোকরা সে কে দিয়ে গেছিল তাকে ঠিক টেনে বের করি, যে এই লোকটা দিয়ে গেছে, তা জেল হয়ে গেল তোমার, তো যাই দিল এগুলো তো সব মরে যেত। এইরকম ব্যাপার বুঝেছেন, চুরি আর করতে পারলো না। তাই এখানে বলছে চোর দেখে লোকগুলো ঘুমিয়ে আছে কিনা, এইটা হল প্রথম। আর না হয় আজকাল একটা ঘুমের ঔষধ আছে আমাদের পুরীর মঠে, সে ঘুমের ঔষধ দিয়ে মাধববাবুর ঘরে তার বউকে কাকিমা টেকুনা ঘুমের ঔষধ নাকি দিয়ে তাদের হাতটা সব চুরি করে নিয়ে ঘুমের ঔষধ বেরিয়েছে বাবা, সে আবার নাকি দিলে ঘুমিয়ে পড়ে একবার, তাই চোরে খোঁজে ঘুম, একটু ঘুমায় না। আর যদি জাগ্রত থাকে তার ভয় জেগে অবস্থায় চুরি কি করে করব, তবে আমাদের নারায়ণ মহারাজের মতো লোক হলে করা যায়। একবার ওই রকম চোর চুরি করছে, উনি ঠাকুর জাগাবেন বলে উঠেছেন, উঠে দেখলেন যে চোর তো চুরি করছে, তা আমাকে দোতলায় গেলেন জিজ্ঞেস করতে, মহারাজ চোর চুরি করছে কি করবো, সে কি আপনি আমার কাছে হুকুম নিতে এসেছেন তারা করুন, তখন তিনি এসে তারা করলেন, তখন তার তারা করবে কাকে, সে তো চুরি চুরি করে সব চলে গেছে। আমাদের পাশের বাড়ি প্রায় মহামতে পঞ্চাশ জন লোক বলে মনে হয় করলে আমরা চারদিকে বেরিয়ে পড়ে তো ধরতে পারতাম, তাই সে আবার এমন লোক দেখছে চুরি করছে ঘর থেকে সব বের করছে, আমাকে উপরে যাচ্ছে তোমার চুরি করছে কি করবো, এই চোরের তাই এখানে বলছেন কলি আসে কাদের জন্য, যাদের বিবেক নাই, বুদ্ধি নাই, অধার্মী, তাদের উপরে কলির দৌড়াচ্ছে। এই এখন কলিকাল, কিন্তু অধার্মিক গণের উপরে দৌড়াচ্ছে। যখন পরীক্ষিত মহারাজ কলি নিগ্রহ করলেন যে না তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, আমি ধর্ম রাজত্ব করব, এখানে কলি তুমি থাকতে পারবে না, তুমি হলো অধর্মের আশ্রয়, তোমার থাকতে দেব না। তার খুব কান্নাকাটি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। প্রভু কৃষ্ণ আমাকে দূর করে রেখেছিলেন, আবার আপনি এখন রাজা হয়েছেন, আপনিও বলছেন তুমি দূর যাও, বলুন তুমি এখন আসতে পারবে না। আমি কি করি, আমি যাই কোথায়? এখন আমার তো অনেক দিন থেকে তাল আরম্ভ হয়েছে, আপনি দয়া করে আমাকে একটু স্থান দেন। কারণ বললে আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি তো অধর্ম স্থান গুলো তোমাকে দিতে পারি, কিন্তু কলিত স্থান দিয়েছে দুটো ক্রিয়া যেখানে হবে তুমি থাকবে। আর পান মাদক দ্রব্য সেবন, মদ, গাঁজা, ভাঙ, তার সঙ্গে ছোটও আছে বিড়ি, সিগারেট, চা, চুরোর সব। কিন্তু মদ, গাঁজা, ভাঙ এও তো অনেকের চালিয়ে দিচ্ছে, অনেক সাধু দিচ্ছে গাঁজা বাজা, না হলে সাধুই হয় না। কিন্তু সেখানে ওই যে বিড়ি সিগারেট চা চুরোর এ তো পাত্তাই দেয় না, আবার যে ঘুরে বেড়াচ্ছে ফুকতে ফুকতে যাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, চা তো আসি সব বাবাজি বসছে, সব চা মেরে দিচ্ছে। এই কাজগুলো পরীক্ষিত বলেছিলেন এখানে ধর্ম হবে না, এর শান্তি নাও। আর শোনা প্রাণী হিংসা, যেখানে দেবদেবীর উদ্দেশ্যেই হোক বা নিজেদের ভোজনের উদ্দেশ্যে হোক প্রাণী বধ হয়, পাটা ছাগল বলি যায়, সেখানেও ধর্মের কোন স্থান নাই। বলে আমাদের তো দেবদেবীর উদ্দেশ্য হয়, ও দেবদেবী হোক আর যে হোক ওখানে ধর্ম নাই। আর আমাদের তো ঘরে তো মাছ তো মাংস তো আমাদের খেতে হবে, ওখানেও ধর্ম নাই। এখন এই কথা বলতে গেলেই তো আর গৌরী মঠের ধর্ম নেওয়া চলবে না, মাছ মাংস খাওয়া যাবে না, ছেড়ে হরিনাম করতে হবে, এমন হরিনামে আমাদের দরকার নেই। অনেক জায়গায় এরকম হরিনাম পাওয়া যায় যেখানে মাছ খাওয়া মাংস খাওয়া কিচ্ছু নিষেধ নাই, যা ইচ্ছা খাও হরিনাম কর। সুতরাং গৌরী মঠে যাওয়ার দরকার কি হরিনামের জন্য? তারা মনে করলেন না, গৌরী মঠে গিয়ে সব ছেড়ে হরিনাম, তাকে সব চালাবো আর হরিনাম করবো। হরিনামে যত পাপ ভরে পাপির সাহায্য নাই তত পাপ পরে, তাহলে আর ওটি কি জোর? হরিনাম শুনবো, হরিনাম করবো, আজ বৃদ্ধি মাঠের জল নিয়ে খাব। ওই জন্য সহজের আবার নিচাই নামে ওই রমরত মিলিয়ে, কিন্তু বস্তুত তা নয়। তাই জন্য বলছেন কলি নিগ্রহ কালে ওই করেছিলেন, তারপরে সে কলি বললেন প্রভু দয়া যদি আমাকে করলেন, তবে এই যে চার জায়গায় আমাকে জায়গা দিলেন, কি কোথায় তাৎপাশা খেলছে, কে কোথায় মদ গাঁজা ভাং চাষি রোড খাচ্ছে, আর কে কোথায় পাঠাবলি দিচ্ছে, কি মাছ আনছে, মাছ কাটছে, ছাগল কাটছে, কালীঘাট থেকে কচ্ছপ তচ্ছপ নিয়ে কাটছে, হ্যাঁ এইসব জায়গায় খুঁজে খুঁজে আমি গিয়ে থাকবো, এই একটা জায়গা আপনি গিয়ে নির্দিষ্ট করে এখানে থাক। দেখলে সত্যি তো এখনো কোথায় কোথায় ঘুরবে এত জায়গায়, চাল আচ্ছা তোমাকে একটা জায়গা দিলাম, রজত বৈরম টাকা পয়সা, তুমি কেবল ঘুরবে যেখানে বেশি টাকা পয়সা, ওই তারাই মাছ মাংস খাবে, তারাই মদ ফদ খাবে, আর তারাই চাষপাশা বিকেলবেলা লাগাবে। এই সেই বাড়িটা ধনির বাড়ি ঘুরে ঘুরে বেড়া, পয়সা না থাকলে এসব করবে কি বলে আচ্ছা করতে হবে। সেই অবধি এখন পর্যন্ত চলছে, পয়সাওয়ালা লোকের ও সব বাদ দিতে ওরা করে। এই জন্য বলছে যাদের বিবেক আছে, যাদের জ্ঞান আছে, তাদের কাছে ওই জাগ্রত ব্যক্তির কাছে যেমন চোর কিছু প্রভুত্ব করতে পারে না, তেমনি জাগ্রত পুরুষের কাছে, বিবেকবান পুরুষের কাছে কোনই কিছু করতে পারে। অবিবেকী লোকগুলোকে তো করবে, অবিবেক লোকগুলো তো ওই রকম বলবে মানে আপনারা সব থাকতে বলছেন, ওরা তো বলছে সব খাও আর হরিনাম করো, বলতে যান আমি অবিবেকী, আপনার তো ওই যুদ্ধশাই হবে। সেই হয়ে কলিতে এসে গেল। এখন মহারাজ যুধিষ্ঠির অর্থাৎ পরিসর্পণ বুধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে তথাৎমনি বিভাষ্প লোভ অন্বিত জিম্ম হিংসনাদি অধর্ম চক্রম গমনায় পর্যদনা। মহারাজ যুধিষ্ঠিরের আগে আমরা শুনে গেছি যে অর্জুন চলে গেলেন নিত্যধাম, কৃষ্ণের অন্তর্ধানের পর অর্জুন গেলেন। এখন যুধিষ্ঠির তিনি ঠিক করলেন যে কিন্তু ব্যাপার তো বড় খারাপ, বুধ যুধিষ্ঠির খুব বুধ, খুব জ্ঞান, শুদ্ধ জ্ঞান যুক্ত যে যুধিষ্ঠির তৎপরিসৎপণম এই কলি বিচার, কলি সব জায়গা জুড়ে বসেছে, পুরে রাষ্ট্রে গৃহে তথাপ আমার পুরেতে রাজ্যের মধ্যে আর গৃহেতে এমনকি আমার শরীরে পর্যন্ত কলির ব্যবহার যেন এসে হাজির হয়েছে, এমন কলির প্রভাব হয়েছে বিভাজ্য। এইটা বিভাবনা করে ভাবনা করে আর কলির চিহ্ন কি ওখানে তো একটা শুনেছেন, আর এখানে মহারাজ যুধিষ্ঠির কি চিহ্ন লক্ষ্য করলেন, লোভ। কলির লোকে খুব লোভ, যতই আপনি দাম দেন না কেন কিন্তু তা সত্ত্বেও এত লোভ যে তার মধ্যে গোলমাল করে, অনির্দিষ্ট মিথ্যা। কলির লোকে মধ্যে স্বভাবে এই মিথ্যা দাঁড়িয়ে আর জিহ্ম মানে কপটতা, এই স্বামী স্ত্রীর মধ্যে, পিতাপুত্রের মধ্যে, গুরু শিষ্যের মধ্যে পারাপরিমিত কপটতা বেড়ে গেছে। আর হিংসনা আদি অধর্ম চক্র, আর হিংসনা হিংসা বড় হিংসা, তেল খুনাখুনি মারামারি কাটাকাটি এইসব অধস্ত চক্রম, এইটা দেখে অবলোকন করে যুধিষ্ঠির ঠিক করলেন আর থাকা চলে না, কৃষ্ণ চলে গেছেন আর এই অধর্মের চক্র ঘুরছে, কলিত হল অধর্মের আশ্রয় এই ঘুরছে গমনায় পর্যদন। তখন তিনি নিজের পথে যাবার জন্য পরিধান করলেন, প্রকাশ প্রকাশ করলেন, সাধুচমন করলেন যাই আর এখানে থাকিও না, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করতে হবে, এর রাজত্বটা ভেবে আমি কি করে যাব। আমরা পৌষ্ণ বিনিয়তম আত্মন সুষমং গুণই তৈরিজা প্রতিভূমির অভিষিঞ্চ গজাভয়, তখন সেই গজাভয় সেই হস্তিনাপুরে সম্রাট যুধিষ্ঠির গুণই আত্মন সুষম, গুণেতে একেবারে নিজের সুষম নিজের মতন।